প্রিয় শ্রোতা বন্ধু, ভোরের মিষ্টি মধুর আলোয় গ্রহণ করুন জীবনবাণীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আলোর কাছে অন্ধকার মুখ লুকায়, আলো জীবনকে করে তোলে কর্মময় ব্যস্ত, কিন্তু অন্ধকার জীবনকে করে তোলে গতিহীন। প্রত্যেকেই আলোর গতিশীল হতে চায়। ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে জানা যায় যে তিনি জগতের জ্যোতি, তার মধ্যে অন্ধকারের লেশ নেই। প্রিয় বন্ধু, আপনার জীবনে যদি কোনো অন্ধকার নেমে আসে এবং আপনি সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছেন, তাহলে হাত বাড়ান। জীবনবাণীর আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন ঈশ্বর আপনার দিকে হাত বাড়িয়ে রয়েছেন। ধরুন তার হাত, বেরিয়ে আসুন, আপনার জীবনে আলো প্রকাশিত হোক। সেই আলোতে আপনি কিভাবে প্রবেশ করবেন, পথ দেখাবে জীবনবাণীর আলোচনা।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে গীত সংহিতা নিয়ে আলোচনা করছি। আজকে তিনটি গীত নিয়ে আলোচনা করব, ৪৭, ৪৮ এবং ৪৯। আমরা দেখি ৪৭ এর গীতটাও ভাবোক্তির গান। খ্রিস্ট রাজা যখন এই পৃথিবীতে সহস্র বৎসর রাজত্ব করবেন, সেই সময়ের বিষয়ে চিন্তা করে গীতিকার প্রশংসা ও আরাধনার গান গাইছেন। তিনি তাঁর মানুষ চক্ষে দেখতে পাচ্ছেন খ্রিস্ট তাঁর দ্বিতীয় আগমনের পর সিংহাসনে উপবিষ্ট। আসুন আমরা এই ৪৭ এর গীতের প্রথম দুটি পদ পাঠ করি। হে সমুদয় জাতি, করতালি দেও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি কর, কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। প্রভু যীশু তাঁর প্রথম আগমনে অনুগ্রহ এনেছিলেন, সেই অনুগ্রহকাল এখন চলছে। তাঁর দ্বিতীয় আগমনে সেই অনুগ্রহকাল বন্ধ হবে, কেননা তিনি আসবেন রাজা, মহান রাজারূপে তিনি আসবেন, বিচারক রূপে। গীতিকার সেই মহান রাজার প্রশংসা ও আরাধনা করার কথা বলছেন। প্রিয় শ্রোতা বন্ধু, মনে রাখবেন প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে রাজত্ব করার পূর্বে সকল প্রকার ঈশ্বর বিদ্রোহ বন্ধ করবেন আত্মগর্ব ঔদ্ধত বিশৃঙ্খলা দূর করবেন। ৪৬ গীত রাজার আগমন বিষয় এর আগে আমরা শুনেছি, আর ৪৭ গীত রাজা রাজ্য স্থাপন করেছেন, তিনি পৃথিবী শাসন করতে শুরু করেছেন। ৩ এবং ৪ পদে আমরা দেখতে পাই লেখা আছে, তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করবেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন, তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন, তাহা জাকবের শ্লাঘার বিষয়, যাহাকে তিনি প্রেম করিলেন। এটাই উপযুক্ত সময় যখন আমরা ওই গানটি গাইতে পারি, আনন্দ ধরায় প্রভু হেলেন, গ্রহণ কর রাজায়, খোল হৃদয় রাজার তরে, স্বর্গ আর ধরা গাও, স্বর্গ স্বর্গ আর ধরা গাও। আমরা দেখতে পাচ্ছি ওই গানের কথাগুলো যিশুর জন্মের উপযোগী নয়, কিন্তু তার দ্বিতীয় আগমনের কথাই ব্যক্ত করছে। প্রভু যিশুর আগমনে সমগ্র পৃথিবীর বিশ্বাসী বর্গ উল্লাসে মেতে উঠবে, আনন্দে হাততালি দেবে, জয়ধ্বনি রবে, আকাশ বাতাস ভরে যাবে। একজন প্রচারক কোন এক স্থানে প্রচার করছিলেন, উপাসনা চলাকালে উপাসক সবাই আনন্দে উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে উঠল, আবার কিছু উপাসক জয়ধ্বনি দিল। উপাসনা শেষে কেউ একজন প্রচারককে প্রশ্ন করলেন, আচ্ছা এই হট্টগোলে আপনার অসুবিধা হয়নি? প্রচারক উত্তর দিলেন, মোটেই না, বরঞ্চ তারা আমার সাথে একমত হয়েছিল। সত্যি আজকাল উপাসনায় আচার অনুষ্ঠান বেশি দেখা যায়, কিন্তু ঈশ্বর ভক্তি খুব কম, বরঞ্চ কবরস্থানে মানুষ কিছুটা ভক্তি শ্রদ্ধা দেখায়। আমাদের উপাসনা আরাধনার মধ্যে কিছুটা প্রাণ থাকা প্রয়োজন। ৪৭ গীত নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি এবং ৫ এবং ৫ থেকে ৯ পদ একটান আমরা দেখব। এই অংশে আমরা দেখতে পাই বিশেষ করে যে ঈশ্বর জয়ধ্বনি সহ গিয়েছেন, প্রভু তুরিধ্বনি সহ ঊর্ধ্বে গমন করেছেন। ঊর্ধ্বে গমন করেছেন অর্থেই তিনি নিচে নেমে গিয়েছিলেন। আজ থেকে প্রায় ১৯০০ বৎসর পূর্বে তিনি বেতলেহেমের দরিদ্র কুটিরে নেমে এসেছিলেন। প্রায় ৩৩ বৎসর কাল এই জগতে থেকে তিনি আমাদের সকলের জন্য প্রায়শ্চিত্ত সাধন করলেন, পাপের প্রায়শ্চিত্ত, নিজ প্রাণ দিলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যু থেকে আবার বেঁচে পুনরুত্থিত হলেন এবং পুনরায় স্বর্গে উঠে গেলেন। গীত সংহিতা ২৪ এই বিষয় আমরা পেয়েছি। ৪৭ গীতে আমরা স্বর্গারোহণের বিষয় আবার দেখছি। প্রভু যীশু এই পৃথিবীতে রাজ্য স্থাপনের পর নতুন জিরুসালেম ও পৃথিবীর মধ্যে বারবার যাওয়া আসা করবেন। কেমন আনন্দের দিন হবে, তাই নয় কি? এই গীতে গীতরচক সেই আনন্দের দিনের ছবি দেখছেন। প্রিয় বন্ধু, আসুন আমরা এর পরে ৪৮ গীত পাঠ এবং আলোচনার জন্য প্রস্তুত হই। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে এখন আপনাদের কাছে ৪৮ গীত নিয়ে আলোচনা করব। এখানে দেখব এই পৃথিবীতে মসীহের জয়লাভ, সহস্র বৎস রায়ত্বের বিষয়। এইটাই হল শেষ গান। এই গানের মধ্যে দিয়ে গীতরচক মসীহের দ্বিতীয় আগমনের পর তাঁর পূর্ণ জয়ের বর্ণনা দিচ্ছেন। ৪৮ গীতের প্রথম ৩ পদে লেখা আছে, সদাপ্রভু মহান, অতীব কীর্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে তাঁহার পবিত্র পর্বতে, রমণীয় উচ্চভূমি সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত মহান রাজার পুরী, ঈশ্বর তাহার অট্টালিকা সমীহের মধ্যে উচ্চ দুর্গ বলিয়া আপনার পরিচয় দিয়েছেন। আমরা যখন সিয়ন পর্বতের উল্লেখ দেখি, এর অর্থ সিয়ন পর্বত, এবং যখন ঈশ্বরের নগরের উল্লেখ পাই, তখন জেরুসালেমের বিষয় উল্লেখ করা হয়েছে বুঝতে হবে। পবিত্র পর্বত বলতে বলা হয়েছে জেরুসালেম নগরকে, কেননা জেরুসালেম পর্বতের উপরে অবস্থিত নগর, অতি সুন্দর নগর, রমণীয় উচ্চভূমি বলা হয়েছে। এর মধ্যে একটা লক্ষণীয় বিষয়ের উল্লেখ আছে, উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত, মনে হয় এই পৃথিবীতে ওঠানামার পথের উল্লেখ করেছেন। যিশাইয়া ভাববাদীর পুস্তকে যে ভাববাণী শয়তানের বিষয়ে বলেছে, সেই বিষয় উল্লেখ করা হয়েছে ১৪:১৩ এবং ১৪ পদে যিশাইয়া ভাববাদী পুস্তকে। আমি পাঠ করছি আপনাদের হয়ে। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘরূপ উচ্চস্থলের উপরে উঠিব, আমি পরাৎপরে তুল্য হইব। উত্তর প্রান্তস্থিত পথ আসলে যে পথ দিয়ে উঠে শয়তান, ঈশ্বরকে স্থানচ্যুত করতে চেয়েছিল। এটাই সেই দ্বন্দ্ব যা অন্তিম দিনে মহাযুদ্ধে পরিণত হবে। চার এবং পাঁচ পদ এবারে দেখি, ৪৮ গীত থেকে আমরা আলোচনা করছি। এই অংশে আমরা দেখি লেখা আছে যে রাজগণ স্তম্ভিত হইলেন, বিহুব্বল হইলেন, তারা পালাতে লাগলেন, কেন? সাত পদে দেখি তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শিষের জাহাজ সকল ভগ্ন করিয়া থাকো। মহাপরাক্রম ঈশ্বর তার ক্ষমতায় তাঁর শক্তির পরিচয় দিয়েছেন এবং সেই পরাক্রম দেখে ভীত হয়ে তারা পলায়ন করল। মনে হয় এটা সেই সময়ের ছবি, সহস্র বৎসর কাল রাজত্বের শেষে যখন শয়তানকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হবে। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার ২০ অধ্যায় ৭-৯ পদে আমরা দেখতে পাই যে সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে, তাহাতে সে পৃথিবীর চারিকোণস্থিত জাতিগণকে গোগ ও মাগককে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে। তাহাদের শঙ্কা সমুদ্রে বালুকার তুল্য, তাহারা পৃথিবীর বিস্তার দিয়া আসিয়া পবিত্র গণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল, তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিকে গ্রাস করিল। এবারে আমি আসব ৮ পদে। এখানে দেখি যে মানুষ ঈশ্বরের পরাক্রমের কথা, তাঁর উদ্ধার করার ক্ষমতা পরিকল্পনার কথা শুনে আসছিল, এখন তারা প্রত্যক্ষ করবে। যুগ যুগ ধরে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, যে প্রতিজ্ঞার কথা বলে আসছেন, তা সফল হতে চলেছে, এই উপলব্ধি তারা লাভ করেছে। ৪৮ গীতে ৯-১০ পদে দেখি যে সহস্র বৎসরকালীন পবিত্র মন্দিরে তারা ঈশ্বরের আরাধনা ও ধ্যান করবে, তারা ধ্যান করবে ঈশ্বরের দয়া ও প্রেম বিষয়। এই ৪৮ গীত হালেলুয়া কোরাস দিয়ে গীতরচক শেষ করেছেন ১১-১৪ পদে। সিয়ন পর্বত আনন্দ করুক, যিহুদার কন্যারা উল্লাসিত হোক তোমার শাসন নিচয়ের জন্য। তোমরা সিয়নকে প্রদক্ষিণ করো, তাহার চারিদিকে ভ্রমণ করো, তাহার দুর্গ সকল গণনা করো, তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ করো, তাহার অট্টালিকা সকল সন্দর্শন করো, যেন ভাবি বংশের কাছে তাহার বর্ণনা করিতে পারো। কেন এই ঈশ্বর অনন্তকাল তরে আমাদের ঈশ্বর, তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন। সেই দিন তারা অতি আনন্দের সঙ্গে জিরুসালামে ঘুরে বেড়াবে, জিরুসালামের প্রতিটি সৌন্দর্য তাদের দৃষ্টিতে পড়বে, তারা প্রতিপদে ঈশ্বরের প্রশংসা করবে, ঈশ্বর তাদের পরিচালনা দেবেন। কত সুন্দর প্রশংসা বিষয় হবে। প্রিয় বন্ধু, এখন আমি আপনাদের কাছে গীত সংগীতা ৪৯ থেকে আলোচনা করব। গীত সংগীতা ৪৯, এই গীতটা দ্বিতীয় খণ্ডে যাত্রাপুস্তক অংশের প্রথম ভাগের উপসংহার। এই অংশে আমরা দেখেছি ঈশ্বরের চোখে দুষ্ট ধার্মিকের জন্য যথার্থ পথ কেমন। আমরা দেখেছি ঈশ্বর তাঁর প্রজাগণকে দুষ্টতার দেশতে উদ্ধার করে বাইরে আনেন। আমরা আরও দেখেছি যে ঈশ্বর তাঁর ভক্তদের মহাক্লেশের সময় নিজ তত্ত্বাবধানে রাখেন এবং এই জন্যই তাদের দুষ্ট দেশতে বাইরে আনেন। মিশরে ইসরায়েল জাতি দাসত্বে বাঁধা ছিল, তাদের উপর একনায়কতন্ত্রের চাপ ছিল, কিন্তু তিনি হাত বাড়ালেন, তাদের উদ্ধার করলেন। গীত সংগীতা ৪৯-এর মধ্যে দিয়ে দেখব ঈশ্বর কেমনভাবে দুষ্ট ও ধার্মিকের পদ বিষয় বৈষম্য প্রদর্শন করেছেন। এই গীতের মধ্যে দিয়ে দেখব ধন ও সম্পদ কেবলমাত্র অসার বিষয় নয়, কিন্তু যারা তাদের ধন সম্পদের গর্ব করে তাদের অন্তিম দশা বিনাশ। ৪৯-এর গীতের ১-৪ পদে লেখা আছে, হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো, জগন্নিবাসীগণ সকলে কর্ণপাত করো। সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান, ধনী কি দরিদ্র, নির্বিশেষে শ্রবণ করো। আমার মুখ প্রজ্ঞার কথা কইবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বিনা যন্ত্রে আপন গুড় বাক্যের ব্যাখ্যা করিব। এখানে গীতরচক ডাক দিচ্ছেন সকল প্রাণীকে, তোমরা শোনো। যিশাইয় তার ১ অধ্যায় ২ পদে ভাববাদী ডাক দিচ্ছেন, আকাশমণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো, কেন সদাপ্রভু বলিয়াছেন। বাইবেলের পুরাতন নিয়মে দ্বিতীয় বিবরণে আমরা দেখেছি যে ঈশ্বর যখন তাঁর সন্তানদের সেই প্রতিজ্ঞাত দেশ দেবার সকল প্রস্তুতি স্থির করলেন, তিনি আকাশ ও পৃথিবীকে ডাকলেন যেন তারা সাক্ষী হয়। কেবলমাত্র দেশ দিচ্ছেন সে বিষয়ে সাক্ষ্য নয়, কিন্তু কেমন অবস্থায় দেশ দিচ্ছেন সে বিষয়ে জানাবার জন্য। দ্বিতীয় বিবরণ তার ৩২ অধ্যায় এক পদে লেখা আছে, আকাশমণ্ডল কর্ণ দেও, আমি বলি পৃথিবীও আমার মুখের কথা শুনুক। মসির রচিত গানের আরম্ভে ওই কথা বলা হয়েছে। ঈশ্বর কেমন পরিস্থিতিতে ইসরায়েল সন্তানদের সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে চলেছেন তো করা হয়েছে, কিন্তু ইসরায়েল জাতি সেই দেশে প্রবেশের প্রায় ৮০০ বৎসর পরে অন্য ছবি। ইসরায়েল জাতিকে সেই দেশ থেকে ঈশ্বরই আবার দূর করে দিচ্ছেন। কারণ কি? কারণ তাদের পাপ, অবাধ্যতা। আবার যিশয়া ভাববাদী পুস্তকের ১ অধ্যায় ২ পদে ঈশ্বর বলছেন, আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে। এখন আবার ঈশ্বরের আহ্বান শুনুন, হয়তোবা আপনিও বিচলিত হবেন। ৪৯ গীতে ৫ পদে লেখা আছে, সে বিপদকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে। এই পদটা পাঠ করে আপনার মনে প্রশ্ন জেগেছে, কে ওই প্রশ্নটি জিজ্ঞাসা করছে? কে গীতরচক অথবা আত্মগর্বী ধনী? হয়তোবা সেই ধার্মিক জন যে ভুগছে, নিপীড়িত হচ্ছে দুষ্টদের হাতে, কিংবা আজকের দিনের দরিদ্রজন। আমি নিজে একজন গরিব মানুষ, আর আমি স্বীকার করি যে ধনীদের আমি সন্দেহের চোখে দেখি, মনে মনে তাদের মতলব বোঝবার চেষ্টা করি, নিজের মনে মনে বলি ঈশ্বর কেন মানুষকে এত ধনীয়তা দিয়েছেন। দেখি আমাদের দেশেও এরকম অনেক ব্যক্তি, অধিকাংশ দরিদ্র ব্যক্তিকে কিভাবে বিভ্রান্ত করছে, প্রতারণা করছে, ভেবে দেখুন। প্রিয় ভাই ও বোন, আমরা দেখি বিশেষ করে ঈশ্বর কেন এদের, কেমনভাবে এদের শাস্তির ব্যবস্থা করবেন। দেখা যাক গীতরচক কি বলছেন ৪৯ গীতের ৬ এবং ৭ পদে, যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তির বাহুল্যে শ্লাঘা করে, তাহাদের মধ্যে কেউই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। মানুষ যত ধনী হোক না কেন, অঢেল সম্পদ ও সম্পত্তির মালিক হোক না কেন, প্রভাবের সর্বোচ্চ স্তরে থাকুক না কেন, সে পয়সা দিয়ে পরিত্রাণ কিনতে পারে না। একজন দরিদ্র ব্যক্তি এবং ওই ধনী ব্যক্তি একসাথে গেলেও সে পরিত্রাণ কিনতে পারবে না। ধনী ব্যক্তি যদি তার মনে প্রবঞ্চিত হয় যে অর্থ ব্যয় করে সে পরিত্রাণ কিনবে, কিছু দান করে পরিত্রাণ লাভ করবে, সে নিজেকে প্রতারিত করছে। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার ৪ অধ্যায় ৫ পদে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি কার্য করে না তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। এইবারে বন্ধনীর মধ্যে একটা পদ পাচ্ছি, ৪৯ গীতের ৮ পদে, কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালেও অসাধ্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, পরিত্রাণ এতই দুর্মূল্য যে জগতে সর্বাপেক্ষা ধনী তার সঞ্চিত সকল ধন দিয়ে যদি পরিত্রাণ কিনতে চায়, কিনতে পারবে না। সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি যদি তার প্রভাব দিয়ে পরিত্রাণ পেতে চায়, সে শতচেষ্টাতেও তা পাবে না। ৯ পদে লেখা আছে, যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে। যারা মহাধনী তারাও মৃত্যুতে দিনহীনের সমান। মনে হয় প্রভু যীশু ধনী ও লাসারের যে ঘটনার উল্লেখ করেছেন, সেটা এই ৪৯ গীতের এই অংশবিষয় শিক্ষার মধ্যে রেখেছিলেন। পয়সা দিয়ে, ধন সম্পত্তি দিয়ে কেউ কোনোদিন নিজের অথবা অন্যের জন্য পরিত্রাণ বা মুক্তি বা অনন্ত জীবন লাভ করতে পারবে না। ৪৯ গীতের ১০ পদে লেখা আছে, কারণ সে দেখে যে জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবত লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। আপনি যেই হন না কেন, যতই ধনী হন না কেন, একদিন না একদিন আপনাকে মরতেই হবে, আর আজকে যা কিছু আপনার বলছেন সব পড়ে থাকবে। হয়তো আপনি আপনার সমস্ত সঞ্চিত অর্থ খুব মজবুত সিন্ধুকে বন্ধ করে রাখতে পারেন, অথবা সকল সম্পদ আপনি সেফ ডিপোজিট ভল্টে রাখতে পারেন, অথবা যত্ন করে মাটির তলায় পুঁতে রাখতে পারেন, আর এ কথা বলবেন, এসব আমার আর কেউ, এসব আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। কিন্তু এ কথা কি জানেন, এমন একজন আছেন যিনি আপনাকে ওই সকল সম্পদ হতে সরিয়ে নিতে পারেন, তিনি হলেন ঈশ্বর। একদিন মৃত্যু এসে আপনার দ্বারে টোকা দেবে, আর আপনি তখন ওই দীনহীনদের একজন হবে। প্রিয় বন্ধু, একটা প্রবাদ আছে, সব আচ্ছাদনের বস্ত্রে কোনো থলি নেই। অনেকদিন আগের কথা, এক ধনী ব্যক্তি মারা গিয়েছিলেন। তার ঘরের বাইরে আত্মীয়রা অপেক্ষা করছিল কতক্ষণে তার উকিল বাইরে আসবে। উকিল বাইরে আসা মাত্র আত্মীয়রা প্রশ্ন করল, উনি কত রেখে গেছেন? উকিল উত্তর দিলেন, উনি যা কিছু ছিল সবই রেখে গেলেন, কিছুই সঙ্গে নিয়ে যাননি। গীতরচক এই বিষয়টাই ব্যক্ত করতে চেয়েছেন, ধনী তার সম্পদ অন্যদের জন্য রেখে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কথাগুলো মনে রাখবেন, পরিত্রাণ কিনতে পারবেন না, পরিত্রাণ অর্জন করতে হবে। ঈশ্বরের বিনামূল্যের ওই দান প্রভু যীশুতে বিশ্বাস দ্বারাই পাওয়া যায়। আপনার কোনো খ্রিস্টিয়ান নাম, আপনার কর্মফল আপনাকে পরিত্রাণ দেবে না, কিন্তু কেবলমাত্র প্রভু যীশুতে পূর্ণ বিশ্বাসী পরিত্রাণ দান করবে। 49 গীতে 11 পদ লেখা আছে এখানে, তাহাদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটি চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে, তাহারা স্ব স্ব নাম অনুসারে ভূমির নাম রাখে। কত সত্য কথা চিন্তা করুন। জগতে এক বিখ্যাত ধনী ব্যক্তি, তিনি বিরাট ধনী বলতে পারি, সারা জগতে তার বাড়ি আছে, একদিন ধুলার ঢিবি হবে, কোথায় থাকবে তার নাম, কে মনে রাখবে তার নাম? 49 গীতে 12 পদে লেখা আছে, কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না, সে নশ্বর পশুদিগের সদৃশ্য। আজকের দিনে বা অতীতে অথবা ভবিষ্যতে যারা উঁচু আসনে ছিলেন বা আছেন বা থাকবেন, তারাও কবরে যাবেন, ধুলিতে মিশে যাবেন। আদিপুস্তক তার 3 অধ্যায় 19 পদে লেখা আছে, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। এইবারে 49 গীতের 13 পদে আসব, এই তাহাদের পথ, তাহাদের হীনবুদ্ধিতা, তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। গীতরচক একটা কঠোর সত্য প্রকাশ করেছেন। 14 পদে দেখি, তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপাল বত, মৃত্যু তাহাদিকে চড়াইবে, সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোনো বসতি স্থান আর থাকিবে না। পাতাল অর্থে মৃতদের পুরী, এবং মৃত্যুকে পাতালপুরীর মেষপালক আখ্যা দেওয়া হয়েছে। দাউদ এই কথার বৈসাদৃশ্য প্রকাশ করেছেন এই কথা বলে, সদাপ্রভু আমার পালক এবং তিনি জীবন, যে পুত্রকে পাইয়াছে সে জীবন পাইয়াছে, বাইবেলে নতুন নিয়ম প্রথম যোহন তার 5 অধ্যায় 12 পদে লেখা আছে। নকল মেষপালকই হচ্ছে মৃত্যু। মজার ব্যাপারটা দেখুন, মেষপালক মেষদের খাওয়াবে, এখানে মেষপালক নিজেই মেষদের খাচ্ছে। আরও বলা হয়েছে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে। প্রথমত, মানুষ প্রত্যেকে কি পুরুষ অথবা স্ত্রী নিজেকে ভালোবাসে? দ্বিতীয়ত, নিজেকে সুন্দর ভাবে, অন্যায় কিছু নেই, ঈশ্বর সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শেষে বলেছেন সুন্দর, সুতরাং মানুষ তার সৌন্দর্যকে জাগতিক নানা বস্তু ব্যবহার করে আরও সুন্দর করে তুলতে চায়। বিশেষ করে মেয়েরা আজকাল আধুনিক বিভিন্ন রকম রূপ চর্চা করে, হরেক রকম বিভিন্ন বিষয় মেখে চকমকে হতে চায়। মেয়েরা তো ঈশ্বরে কারুকার্যের উপর কারসাজি করে, অনেকে আবার চুল কেটে ছোট করে, ইত্যাদি ইত্যাদি। আমরা দেখতে পাই এমনই, কিন্তু প্রিয় ভাই ও বোন, আমরা মনে রাখব যে ঈশ্বর আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার পরামর্শ, 49 গীতের 14 পদের 2 অংশটা পড়ে বুঝে আমরা যদি খরচ করি, তাহলে আমাদের রূপ পাতালে নষ্ট হবে, মনে রাখব, রূপের গর্ব তখন কে করবে? 49 গীতে 15 পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেন তিনি আমাকে গ্রহণ করিবেন। তারপরে লেখা আছে, শেলা, থামো, দেখো, শোনো, হৃদয় যদি প্রভুর হয় চিরস্থায়ী সৌন্দর্য লাভ করব, অনন্ত জীবনে যদি প্রবেশ করতে পারি অনন্তকালের জন্য ধনী হব, কেননা মহা মহা ধনী ঈশ্বরের পুত্র বা কন্যায় রূপান্তরিত হব। 49 গীতে 16 পদে লেখা আছে, তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয়, যখন তার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়। ধনী লোকের শান্তি নেই, প্রাণে ভয় বেশিরভাগ, মদ্যপায়ী, ব্যভিচারী, যদিও অনেকে উচ্চ পদ লাভ করেন, কিন্তু আমি জানি ধনী ও দরিদ্র উভয়কেই বিচারের সম্মুখীন হতে হবে একদিন। আমি আরও জানি প্রভু যীশুকে জীবন দিয়েছি বলে উপযুক্ত বিচার লাভ করব। গীতরচক বলেছেন, কেননা 49 গীতে 17 থেকে 20 পদে, মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। সে জীবদ্দশায় আপন প্রাণকে আশীর্বাদ করিত, আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে। সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহার দীপ্তির দর্শন কখনো পাইবে না। যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিগের সদৃশ্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর মানুষকে আপন প্রতিমূর্তিতে আপন সাদৃশ্যে গঠন করলেন। কোনো কোনো বিজ্ঞানী বললেন, মানুষ পশু থেকে ক্রমোন্নতির মধ্যে দিয়ে এসেছে। বাইবেল বলছে, মানুষ ঈশ্বরবিহীন হয়ে ক্রমে ক্রমে অবনতির মধ্যে দিয়ে পশুতে রূপান্তরিত হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি সকল কিছু ভূমির দিকে টানে, তেমনি নীতি বহির্ভূত জীবন ক্রমশ অবনতির দিকে যায়। কিন্তু নৈতিক জীবন ক্রমশ উন্নত হয়। যদি দুষ্টের উন্নতি দেখে ভয় পাবেন না, ভুল বুঝবেন না, ঈশ্বর মহান, তার বিচার ভয়ঙ্কর, তার উপরে যদি আপনি নির্ভর করেন, আপনি অবনতির মধ্যে উন্নতির দিকে পৌঁছাবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন, আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে, তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী, TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ। বিদায় নিচ্ছি, নমস্কার।